الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا إياك نعبد الملك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم.
গত খুতবায় হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হযরত ইসলামের পবিত্র সত্তার সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করা হয়েছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় ইব্রাহিম ইসলাম চারটি বিষয় পরিপূর্ণ হওয়ার দোয়া করেছিলেন, যা সেই মহান রসুলের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করার কথা ছিল, পুরা হওয়ার কথা ছিল। সেগুলো উল্লেখ করে আমি প্রথম কথা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইব্রাহিমের দোয়ার এই অংশ নিয়ে আলোচনা হচ্ছিল, অর্থাৎ সে রসুল তাদেরকে তোমার আয়াত পড়ে শোনাবেন। আমরা আয়াতের বিভিন্ন অর্থ নিয়ে আলোচনা করেছি। আয়াত নিদর্শন এবং মুজিজাকেও বলা হয়। আল্লাহর প্রতি মনোযোগ আকর্ষণকারী বিষয়কেও আয়াত বলা হয়, ঈমানের পথ প্রদর্শনকারী বিষয়কেও আয়াত বলা হয়, শাস্তি থেকে বাঁচার দিকে দৃষ্টি আকর্ষণ করে এবং বিষয়কে আয়াত বলা হয়, ভবিষ্যৎবাণীকেও আয়াত বলা হয়, আকাশ এবং পৃথিবীতে বিরাজমান বিভিন্ন সৃষ্টি, উদ্ভিদ, জড়বস্তু, জ্ঞান সেইগুলোকেও আয়াত বলা হয়, সংস্কৃতির সঠিক পথ প্রদর্শনকারী, সৃষ্টি সংস্কৃতির সঠিক পথ প্রদর্শনকারী বিষয়ে আয়াত বলা হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনে কারিমে তার এই আয়াত বা নিদর্শনগুলো সম্পর্কে উল্লেখ করেছেন, যা রাসূলুল্লাহ আমাদের কাছে পৌঁছিয়েছেন। যেভাবে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ ইয়াতলু সে রাসূল, ইয়াতলু আলাইকুম আয়াতানা নবী, এ মহান রাসূল তোমাদেরকে আমাদের আয়াত পাঠ করে শোনান। এটি এমন ব্যাপক একটি বিষয়, বহুমুখী বিষয় এবং বিভিন্ন বরাতে এগুলো আলোচিত হয়েছে, আর এমন ব্যাপক যে এর ব্যাপকতার বা ব্যাপকতার কোনো সীমা নেই। কয়েকটি আয়াত আমি নিয়েছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। গত খুতবার শেষের দিকে মুফাসসিরদের বরাতে আয়াতের একটি অর্থ আজাব উল্লেখ করে সূরা বনী ইসরায়েলের এই অংশের কথা উল্লেখ করেছিলাম, যে ওমা নুরসালু বিল আয়াতি ইল্লা তাখফীফা, অর্থাৎ আমরা নিদর্শন দেখিয়ে থাকি ক্রম ভীতি সঞ্চারের জন্য, ভয় দেখানোর জন্য। পুরো আয়াত হলো আল্লাহ তাআলা বলেন যে ওমা মানানা আন নুরসালা বিল আয়াতি আমাদেরকে নিদর্শন প্রেরণে আমাদেরকে আর কিসে বাধা দিতে পারে, কেবল ইহা ব্যতীত যে পূর্ববর্তী লোকেরা এই নিদর্শনকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল, আর আমরা সামুদকে উজ্জ্বল নিদর্শন রূপে একটি অস্ত্র দিয়েছিলাম, কিন্তু তারা তার উপর জুলুম করেছিল। বস্তুত আমরা সতর্ক করার জন্যই নিদর্শন প্রেরণ করি, ক্রম ভীতি দেখানোর জন্য নিদর্শন দেখিয়ে থাকি। সত্যিকার অর্থে এই আয়াত এই বিষয়ের দিকে ইঙ্গিত করছে যে আল্লাহ তাআলা তার নবী এবং তার নবীদের জামাতের সত্যতা প্রমাণের জন্য নিদর্শন দেখিয়ে থাকেন। ওমা মানানা নুরসালা বিল আয়াতে, কোন কথা আমাদেরকে বাধা দিতে পারে না নিদর্শন প্রেরণের পথে, নবীদের পক্ষে এবং নবীদের সমর্থনে নিদর্শন দেখানোর পথে কেউ বাধ সারতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা যিনি সকল শক্তির উৎস, যিনি পরাক্রমশালী, যিনি প্রবল, তিনি যেখানে তাদেরকে সতর্ক করেছেন যে সামুদের উষ্ট্রী নিদর্শন থেকে কিছুটা শিক্ষা নাও, সেখানে আজকের যুগের লোকদের জন্য এটি সাবধান বাণী, বিশেষ করে মুসলমানদের জন্য। অর্থাৎ বলা হচ্ছে যে কোরআনের আয়াত তোমাদের সামনে রয়েছে, এই মহান রসুল তোমাদের সামনে এগুলো উপস্থাপন করেছেন, এই কারণে যে তোমরা যারা পাঠক তোমরা তার থেকে শিক্ষা নাও। এই কথা মনে করো না যে পুরনো লোকদের কাহিনী এগুলো অতীতের কথা, অতীতের গবরে হারিয়ে গেছে। আল্লাহ তাআলার নিদর্শন দেখানো এবং শাস্তি দেওয়ার ব্যাপারে এখনো সাবধান, তাই কখনো উদাসীন হবে না, আল্লাহ তাআলার স্মরণ কে কখনো ভোলাবে না। আল্লাহর নামে যে এই ঘোষণা করে যে চতুর্দশ শতাব্দীর ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তা করো, সেই সমস্ত নিদর্শনকে দেখো যে আল্লাহ তাআলা নিজ মসীহ এবং মাহদীর জন্য নাযিল করেছেন, সেগুলোকে হালকা দৃষ্টিতে বা ভাষা দৃষ্টিতে দেখবে না। মিথ্যা প্রতিপন্ন করা, কাফের আখ্যা দিয়ে তাকে অসম্মান করো না, তার মানবকারীদের হৃদয়ে আঘাত হেনে মনে এটি মনে করো না যে নিদর্শন প্রদর্শনকারী খোদা এখন আর নিদর্শন প্রদর্শন নিদর্শন দেখানোর শক্তি রাখেন না, বা তার এই কাজ এখন বন্ধ হয়ে গেছে। ওমা মানা না বলে আল্লাহ তাআলা যে বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন তা নিয়ে ভাবো, চিন্তা করো। আল্লাহ তাআলা এই ঘোষণা করছেন যে আমরা নিদর্শন অশুভ পরিণাম থেকে রক্ষা করার জন্য দেখিয়ে থাকি। আল্লাহ তাআলা আজও অনেক নিদর্শন দেখাচ্ছেন, কিন্তু যদি দেখার চোখ থাকে তাহলে দেখা সম্ভব। একথায় অগণিত এমন ঘটনার কোরআনে উল্লেখ আছে, পুরনো নবীদের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সেগুলো উল্লেখ করেছেন, আর আল্লাহ তাআলা কোরআনে তা বর্ণনা করেছেন। পূর্ববর্তী নবীদের সম্পর্কে বিভিন্ন আয়াত আছে, নবীদের জাতি সম্পর্কে বিভিন্ন আয়াত আছে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তিনি নিজ নবীদের সমর্থনে নিদর্শন দেখিয়ে থাকেন, তিনি কিভাবে সেই নিদর্শন দেখিয়েছেন তা উল্লেখ করেছেন, বিভিন্ন জাতি কিভাবে ধ্বংস হয়েছে তা স্পষ্ট ভাবে কোরআনে বলেছেন। সবকিছু যে কোরআনে বলা হয়েছে এগুলো শুধু অতীত, এর উদ্দেশ্য শুধু অতীতের কাহিনী শোনানো নয়, বা এটি এই নিশ্চয়তা দিচ্ছে না যে তোমরা যাচ্ছে তাই করো, তোমরা নিষ্কর্ম জীবন যাপন করো, অত্যাচারে সীমা ছাড়িয়ে যাও, হাসি ঠাট্টা করো, সীমা লঙ্ঘন করো, তোমাদের কিছু বলা হবে না, এই কথা এই আয়াতগুলোর মাধ্যমে বলা হচ্ছে না। যদি কারো চিন্তাধারা এমন হয় তাহলে আল্লাহর সত্তার উপর এটি অনেক বড় অপবাদ। তো বুদ্ধিমান তারা যারা এই শিক্ষণীয় বিষয় দেখে শিক্ষা নেয়, শিক্ষা গ্রহণ করে। হযরত মসীহ আলাইহিসসালাম এই সম্পর্কে কথা বলেছেন যে যেহেতু আল্লাহ তাআলার শক্তি এবং কুদরত অসীম, তাই তিনি তার নিদর্শন বিভিন্ন জাতির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিদর্শন দেখিয়ে থাকেন। হযরত মুসার নূহের জন্য যে নিদর্শন দেখিয়েছেন, মুসার ক্ষেত্রে একটি নিদর্শন দেখাবেন এটি হয়নি, বা লূত এবং আদ আর সামুদের জাতির জন্য একই নিদর্শন দেখাবেন এটিও ঘটেনি, সবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিদর্শন দেখিয়েছেন। কোন জাতিকে কোনোভাবে পকড়াও করেছেন, কোন জাতিকে ভিন্নভাবে ধৃত করেছেন। সুতরাং আল্লাহ তাআলার ভয় এবং ভীতি যেন হৃদয়ে সদা বিরাজমান থাকে, যেন খোদার রহমত এবং ফজল এবং অনুগ্রহকে আমরা আকর্ষণকারী হই। আল্লাহ তাআলা তো একান্ত দয়ালু, শুধু শাস্তির নিদর্শন তিনি দেখান না বা প্রকাশ করেন না, বরং শুভ সংবাদও দেন, শাস্তিও দিয়ে থাকেন। শাস্তি তখন দেন যখন মানুষ সীমা অতিক্রম করে। সুতরাং ইসলামের উপর কিছু আপত্তিকারী এই যে আপত্তি করে যে কোরআনে জোর জবরদস্তি এবং শাস্তির কথাই বেশি বলা হয়েছে, বিষয়ে এমন নয়। আল্লাহ তাআলা বলেন যে রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত আমার দয়া সকল বস্তুকে পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহর রহমতের কারণেই অনেক শাস্তি বা আযাব টলে যায় বা দীর্ঘকাল আল্লাহ তাআলা ঠেল দেন। সুতরাং বান্দার কাজ হলো ইস্তিগফার করা, তওবা করা, অনুশোচনা করা, আল্লাহ তাআলার সীমা থেকে বারবার বাহিরে যাওয়ার চেষ্টা না করা। সুতরাং মুসলমানরা বড়ই সৌভাগ্যবান যে আমাদেরকে সীমা বলে সীমা চিহ্নিত করে সে সমস্ত ঘটনাবলী যা পূর্বের জাতির জন্য নিদর্শন হিসেবে কাজ করেছে সেগুলো দেখিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখিয়েছেন এবং রাসূলের মাধ্যমে সেগুলোকে চিহ্নিত করেছেন। সুতরাং এই সমস্ত সীমাকে মানা, মেনে চলা, লঙ্ঘন না করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এই সীমাগুলোকে লঙ্ঘন করবেন না, মেনে চলুন, যেন মোমেন হিসেবে সৎকর্ম করে সেই সমস্ত শুভ সংবাদ ভাগী হন যা আল্লাহ তাআলা মোমেনদের জন্য নির্ধারণ করেছেন। আর যা সম্পর্কে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন যে ওয়াইবাশারাল মুমিনিন আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা, এবং ঈমান আনানকারী যারা নেক এবং ঈমান অনুসারে কাজ করে তাদেরকে শুভ সংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান পুরস্কার এবং প্রতিদান রয়েছে। আর ভালো পুরস্কার যারা পায় তারা অব্যাহত নেক কর্মের উপর থাকে, নেক কর্মের ব্যাপারে সচেষ্ট থাকে। সঠিক এবং সত্য মোমেন অব্যাহত ভাবে নেক কর্মের চেষ্টা বা পূর্ণ কাজের চেষ্টা অব্যাহত রাখে। এটি এমন একটি অবস্থা যে তাতে ঈমান নষ্ট হয় না। সুতরাং মোমেনের উচিত কোরআনের শিক্ষা যা কামেল উৎকর্ষ কিতাব যা আয়াতে পরিপূর্ণ, পূর্ববর্তী জাতির নিদর্শনাবলীও তাতে বর্ণিত হয়েছে, ভবিষ্যতের ভবিষ্যৎবাণীও তাতে আছে। তো মোমেনের এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এবং আগত ঘটনাবলী নিয়ে ভাবা উচিত এবং নেক কর্ম করা উচিত যেন আজরে হাসানা বা উত্তম প্রতিদান লাভ করতে পারে। নিদর্শনকে কি ধরনের নিদর্শন কেমন হয়ে থাকে, দুই ধরনের নিদর্শনের কথা আল্লাহ তাআলা সে সম্পর্কে কোরআনে উল্লেখ করেন, সতর্কবাণী হয়ে থাকে আর শুভ সংবাদও আল্লাহ তাআলা দিয়ে থাকেন। হযরত মুসা ইসলাম এ সম্পর্কে বলেন স্পষ্ট হওয়া উচিত যে নিদর্শন দু ধরনের হয়ে থাকে। প্রথমত তাখফিফ, সতর্কবাণী বা আযাব বা কাহারি নিদর্শনের কথা আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয়ত শুভ সংবাদ এবং প্রশান্তি জনক, প্রশান্তিমূলক বা রহমতের নিদর্শনও এটিকে বলা যায়। ভীতিপূর্ণ নিদর্শন কাফের বক্র হৃদয়ে অবাধ্য বেঈমান এবং ফেরাউনি প্রকৃতির মানুষের জন্য প্রকাশ করা হয়। উদ্দেশ্য হল তাদেরকে তাদের হৃদয়ে ভীতি সঞ্চার করা, আল্লাহ তাআলার ত্রাস এবং ভয় তাদের হৃদয়ে সৃষ্টি করা। শুভ সংবাদের নিদর্শন সত্য সন্ধানী মুখলিস মুমিন এবং সত্যের সন্ধানীদের জন্য প্রকাশিত হয় যারা বিনয়, নম্রতা এবং কামেল ঈমান এবং ঈমান বৃদ্ধির ব্যাপারে সচেষ্ট থাকেন। শুভ সংবাদমূলক নিদর্শনের উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং অধীনস্থ অনুগত বান্দাদের ইমানের এবং বিশ্বাসের ক্ষেত্রে উন্নত করা এবং তাদের ব্যাকুল হৃদয়ে প্রশান্তি সৃষ্টি করা উদ্দেশ্য হয়ে থাকে। তো মোমেন কোরআনের মাধ্যমে সবসময় শুভ সংবাদমূলক নিদর্শন পেতে থাকেন এবং ইমান ও বিশ্বাসের ক্ষেত্রে ক্রম উন্নতি করতে থাকেন। শুভ সংবাদমূলক নিদর্শনের মাধ্যমে মোমেন স্বস্তি লাভ করে, প্রশান্তি লাভ করে, আর সেই ব্যাকুলতা উৎকণ্ঠা যা মানুষের প্রকৃতিতে থেকেই থাকে তা ক্রমশ দূর হয় এবং ক্রম প্রশান্তি নাজেল হয়। মোমেন আল্লাহর কিতাবের অনুসরণের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত শুভ সংবাদের সাথে সম্পর্কযুক্ত নিদর্শন দেখতে থাকে যদি সে সঠিকভাবে আল্লাহর কিতাবের উপর অনুশীলনকারী হয়, তাহলে শেষ দিন পর্যন্ত শুভ সংবাদ পায় এবং প্রশান্তিদায়ক তৃপ্তিমূলক নিদর্শন তার উপর নাজেল হতে থাকে। আর এইভাবে একই বিশ্বাস এবং অন্তর্দৃষ্টির ক্ষেত্রে সে অশেষ উন্নতি করতে করতে হাকলে ইয়াকিন পর্যন্ত পৌঁছে যায়। শুভ সংবাদ বা অনুশীলনের পিছনে আরেকটি উদ্দেশ্য হল মোমেন যেভাবে এগুলো নাজেল হওয়ার কারণে বিশ্বাস মারে ফলত এবং ইমানের শক্তির ক্ষেত্রে উন্নতি করে, একইভাবে আল্লাহ তালার নেয়ামত এবং ঐশী নেয়ামত প্রকাশ্য অপ্রকাশ্য অনুগ্রহ রাজি আল্লাহ তালার দেখে। অর্থাৎ সেই সমস্ত বিষয়ে দেখে থাকে, অর্থাৎ আল্লাহ নেয়ামত রাজি সে দেখে, আল্লাহ তাআলা অনুগ্রহ রাজি সে দেখে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য নিদর্শন দেখে, জলি অর্থাৎ সুস্পষ্ট এবং গুপ্ত অদেখা অপ্রকাশিত এহসান অনুগ্রহ রাজি এবং নেয়ামত মহান আল্লাহ তাআলার সে দেখে। আল্লাহ তাআলার শুভ সংবাদ নিদর্শন গুলো জ্ঞান অশেষ বরকতে পরিপূর্ণ, সেগুলোর কারণে সে ইমানের ক্ষেত্রে উন্নতি করে। আল্লাহর নেয়ামত আল্লাহর এহসান যা প্রকাশিত এবং কিছু অপ্রকাশিত রয়েছে সেগুলো তার ইমান বৃদ্ধির কারণ হয় এবং আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর এগুলো শুভ সংবাদদাতা নিদর্শন হিসেবে শুভ সংবাদ বহনকারী নিদর্শন হয়ে থাকে। আর এগুলোর কারণে মানুষ আল্লাহর ভালোবাসা এবং খোদা প্রেমে ক্রমশ উন্নতি করে। তিনি আরো বলেন, কোরআন শরীফে শুভ সংবাদ মূলক নিদর্শনের অনেক স্থানে উল্লেখ রয়েছে আর এই নিদর্শনকে আল্লাহ তাআলা সীমিত রাখেননি বরং একটা স্থায়ী প্রতিশ্রুতি সীমাবদ্ধ করেননি আল্লাহ তাআলা, বরং তিনি শুভ সংবাদ দিয়েছেন যে কোরআনের সত্যিকার অনুসারে সবসময় এমন এমন শুভ সংবাদ পেতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। অর্থাৎ ঈমানদার মানুষ ইহজগতে এবং পরকালে শুভ সংবাদ মূলক নিদর্শন পেতে থাকবেন যার মাধ্যমে ইহ এবং পরকালে আল্লাহ তাআলার মারেফাত এবং ভালোবাসার ময়দানে অকুল অশেষ অপরাণ উন্নতি করবে, এমন উন্নতি করবেন যা কোন সীমা নেই। এগুলো আল্লাহ তাআলার কথা যা কখনো টলবে না। তিনি বলেন যে শুভ সংবাদমূলক নিদর্শন দেখা এটি অনেক বড় সফলতা, অর্থাৎ এমন একটি বিষয় যা আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহর অন্তর্দৃষ্টির ক্ষেত্রে মানুষকে উৎকর্ষতা দান করে। আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে যদি কাহারি নিদর্শনের ক্ষেত্রে সীমিত করা হয় আর এই আয়াতের অর্থ করা হয় যে আমরা সমস্ত নিদর্শনকে শুধু ভয় দেখানোর জন্যই দেখিয়ে থাকি, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, তাহলে এটি অর্থহীন কথা এবং এটি বাতিল, এটি স্পষ্টতই অর্থহীন। যেভাবে পূর্বে বর্ণিত হয়েছে নিদর্শন দু উদ্দেশ্যে প্রকাশিত হয়ে থাকে, হয়তো ভয় বা ভীতি প্রদর্শন আর একটি হলো শুভ সংবাদ। তো এটি হলো দু ধরনের নিদর্শনের স্বরূপ এবং রিয়ালিটি। মোমেনের এমন কিছু নিদর্শন আছে যা তাকে নেকি এবং পুণ্যের ক্ষেত্রে অগ্রগামী করে, আল্লাহর নৈকট্য দান করে। আর যে মোমেন নয়, যে অস্বীকার করে, তার জন্য এতে সতর্কবাণী থাকে, এগুলো কাহারে প্রদর্শন হয়ে থাকে, যারা এই বাস্তব বিষয়কে বোঝে না। অর্থাৎ খোদার কোনো কাজ কখনো সসীম নয়, তাদেরকে বোঝানো হয়েছে, তাদের জন্য সতর্কবাণী মূলক কথা কোরআনে বর্ণিত হয়েছে, যেন তারা তা থেকে শিক্ষা গ্রহণ করে। তো বুদ্ধিমান তারা যারা এগুলো থেকে শিক্ষা নিয়ে ইহ এবং পরকালকে সুসজ্জিত করে, সুন্দর করে, সুশৃঙ্খল করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে কথা বলেছেন যে আল্লাহর নিদর্শন, এ কথা বর্ণনা করেছেন যে আল্লাহর নিদর্শন দেখে কারা ঈমান আনে, তাদের বিশেষত্ব কেমন, বা তারা কারা যাদের ঈমান উন্নতি করে, অর্থাৎ তাদের বিশেষত্ব কি যে কারণে ঈমান উন্নতি করে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেন, ওলাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাবরিন শাকুর। নিশ্চয় আমরা মূসাকে আমাদের নিদর্শনাবলী সহ পাঠিয়েছিলাম এ বলে যে সোজা দিকে অন্ধকার রাশি থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা এবং আল্লাহর দিনগুলো তাদেরকে স্মরণ করা। নিশ্চয় এতে প্রত্যেক পরম ধৈর্যশীল ও সকৃতজ্ঞ লোকের জন্য অনেক নিদর্শন আছে। এখানে হযরত মূসা আলাইহিস সালামের কথা বলে এই কথা বলা হয়েছে যে সেই অবস্থা যার ভিতর দিয়ে মূসা এবং তার জাতি অতিবাহিত হয়েছেন, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের সবর, তাদের ধৈর্য কাজে লেগেছে। আর আল্লাহ তাআলা বলেন যে তাদের ধৈর্য এবং কৃতজ্ঞতার ভিতর নিদর্শন রয়েছে। কোরআনে কারিমে এই কথা উল্লেখের উদ্দেশ্য হলো মুসলমানও যেন এই গুরুত্বপূর্ণ নিগূঢ় কথাকে বোঝে। কিন্তু ধৈর্য আর কৃতজ্ঞতার অর্থ শুধু এটিও নয় যে যাই হোক, যেভাবেই হোক, যে অবস্থায় হোক, হাত পা গুটিয়ে ঘুরে বসে থাকো, কিছু বলার দরকার নেই, এটি বললেই হবে যে আমরা ধৈর্য ধারণ করছি। বরং এই সমস্ত নেয়ামতকে মূল্যায়ন করার শিক্ষা দেওয়া হয়েছে। নেয়ামতকে কিভাবে মূল্যায়ন করতে হবে, এমন ভাবে করতে হবে যেখানে যার মাধ্যমে কৃতজ্ঞতাও প্রকাশ পাবে, ধৈর্য প্রকাশ পাবে, অল্প তুষ্ট থাকার বৈশিষ্ট্য প্রকাশিত হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা থেকে বেশি বড় শরীয়তের শিক্ষা এবং নির্দেশাবলী নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই চূড়ান্ত শরীয়তের শিক্ষা নিয়ে এসেছেন যে শরীয়তে ধর্ম উৎকর্ষতা লাভ করেছে। তার মান্যকারীদের ধৈর্য এবং কৃতজ্ঞতার মানও অনেক উন্নত হওয়া উচিত। তাহলে সেই সত্যিকারের নেয়ামতের উত্তরাধিকারী হওয়া যাবে যা তার সাথে সম্পর্কযুক্ত। হযরত মূসা আলাইহিস সালামের জাতি যতদিন নেয়ামতকে মূল্যায়ন করেছে, দাম দিয়েছে, গুরুত্ব দিয়েছে, ততদিন কল্যাণ লাভ করেছে। যখনই মূল্যায়ন করা ছেড়ে দিয়েছে, নেয়ামত তাদের হাত থেকে ছিনে নেওয়া হয়েছে। এই ঘটনা কোরআনে বর্ণনা করার উদ্দেশ্য হলো ধৈর্য এবং কৃতজ্ঞতা একটি অব্যাহত প্র্যাকটিস এবং প্রক্রিয়াকে চায়, জেহাদকে চায়, সংগ্রামকে চায়, অবিচলতার সাথে পূর্ণ অব্যাহত রাখা, পূর্ণের উপর প্রতিষ্ঠিত থাকার নাম হলো ধৈর্য এবং কৃতজ্ঞতা, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এটি ধারাবাহিকতার সাথে অব্যাহতভাবে জেহাদ এবং সংগ্রামের প্রয়োজন, যা অর্থাৎ কোরআনের শিক্ষার মাধ্যমে তা করতে হবে। অর্থাৎ নিজ প্রবৃত্তি, নিজ নফসকে পাক এবং পবিত্র করা, আর তবলিগের কাজ অব্যাহত রাখা। আল্লাহ তাআলার রহমত এবং তার দয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ, এই সব ধরনের শিক্ষাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর এগুলোই ধৈর্য এবং কৃতজ্ঞতা। আর এই সমস্ত নিয়ামত পাওয়ার পর এক মোমেন এবং বান্দা যদি আল্লাহ দরবারে কৃতজ্ঞ হয়, বা বান্দা মোমেনকে কৃতজ্ঞ হওয়া উচিত। এই যুগে আল্লাহ তাআলা এত ধরনের বড় নেয়ামত আর কি হবে, যে ইসলামের শোচনীয় অবস্থায় আল্লাহ তাআলা মসীহ মওউদ এবং প্রতিশ্রুত মাহদীর সত্তায় এক খোদার সিংহ সুপুরুষ প্রেরণ করেছেন। তিনি হযরত সাল্লাল্লাহু ইসলামের নিষ্ঠাবান সত্যিকারের দাস, সেই মহান রসুলের দাস যিনি মুসার জাতির তুলনায় বেশি অন্ধকারে নিমজ্জিত জাতিকে মুক্তি দিয়েছেন। হযরত মুসার দৃষ্টান্ত পেশ করার উদ্দেশ্য বা অর্থ এটি নয় যে মুসার পদমর্যাদা রসুলুল্লাহ থেকে বড় ছিল, তাই মুসার আদর্শ অনুসরণ করে কথা এখানে বলা হয়নি, বরং এই দৃষ্টান্ত বর্ণনা করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে রসুলদেরকে আমরা এই উদ্দেশ্যে প্রেরণ করি, অর্থাৎ রসুলদেরকে প্রেরণ করে বিভিন্ন জাতিকে অন্ধকার থেকে আলোর আলোতে নিয়ে আসার জন্য। আর যে সমস্ত জাতি এই লক্ষ্য অর্জনের পর, অর্থাৎ নূরে আলোতে প্রবেশের পর অবিচলতার সাথে তার উপর প্রতিষ্ঠিত থাকে, আলোকে ধরে রাখে, তারা আল্লাহর নিদর্শন হয়ে যায়, আয়াতুল্লাহ হয়ে যায়। আর যারা অলস হয়ে যায়, যারা দুর্বলতা দেখায়, যারা ধৈর্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করে না, তাদের হাত থেকে নেয়ামত ছিনে নেওয়া হয়। তো আল্লাহ তাআলা বলেন যে হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদেরকে বলে দাও যে এই নীতিকে যদি তারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে তাহলে আল্লাহ তাআলার শুভ সংবাদমূলক যে সমস্ত আয়াত বা নিদর্শন আছে সেগুলো তাদের পক্ষে পুরা হবে। তো এই নীতিকে আঁকড়ে ধরে সেই নেয়ামতকেও মূল্য দাও যা এই যুগে মসীহ মওউদের আকারে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেন হারানো ঐতিহ্য পুনর্বহাল হতে পারে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যাকির হুম বিআইয়ামিল্লাহ, অর্থাৎ তাদেরকে আল্লাহর দিনগুলো স্মরণ করাও। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যাখ্যা করেছেন যে অন্ধকার থেকে আলোর দিকে বের করার রীতি এখানে যা শেখানো হয়েছে তা হল প্রধানত আল্লাহ তাআলার নেয়ামতের দিকে মানুষের দৃষ্টি নিবদ্ধ করো, তাদেরকে বলো যে মোমেনের সাথে কত শুভ সংবাদের সম্পর্ক, কি কি নেয়ামত মোমেনের জন্য রয়েছে। দ্বিতীয়ত শাস্তির ব্যাপারে সাবধান করা, এটি হলো এর এই আয়াতের অন্তর্নিহিত অর্থ। তো এই অবস্থা কোরআনে সংরক্ষণ করে মুসলমানদেরকে স্থায়ী নসিহত করা হয়েছে যে তোমাদের দৃষ্টি যেন সবসময় খোদার নিয়ামতের উপর থাকে, আর এই কথার উপর দৃষ্টি থাকা চাই যে যারা অবাধ্য, যারা নাফরমান, অবাধ্যতার ক্ষেত্রে যে শাস্তি তারা পেয়েছে সেই শাস্তির ব্যাপারেও সাবধান থাকো, তাহলেই মানুষ শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকতে পারে। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, জ্ঞান দান করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাহলে বলেন والله انزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং তিনি পানি দ্বারা জমিনকে তার মৃত্যুর পর জীবিত করেছেন। যে সকল লোক শ্রবণ করে তাদের জন্য অবশ্যই এতে নিদর্শন রয়েছে, অনেক বড় নিদর্শন রয়েছে। এই পানি নাজিল করা, পানি উতারনে মে যে জাতি শুনে, যে জাতি কথা শুনে মনোযোগ দিয়ে, সেটিকে পানি নাজিল হওয়াকে তাদের জন্য নিদর্শন আখ্যা দিয়েছেন, তাদের জন্য যারা শুনে। এই সূরার এই সূরা নাহালের পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই জায়গায় বলেন যে আল্লাযী আনজালা মিনাস সামায়ে মাআন লাকুম, আল্লাহ তাআলা যে পানি নাযিল করেছেন সেই পানি সম্পর্কে বলেন যে এই পানি থেকে তোমরা পান করো আর তোমাদের গবাদি পশু পান করে, গাছপালা ফসল ও তার থেকে জীবন লাভ করে। কিন্তু এখন যে আয়াত পড়লাম অর্থাৎ ৬৬ নম্বর আয়াত সূরা আনআমের সূরা নাহলের, আল্লাহ বলছেন জমিকে জীবিত করার জন্য পানি বর্ষণ করেছেন, এতে নিদর্শন রয়েছে শ্রবণশীল জাতির জন্য। পানির সোনার সাথে আবার কি সম্পর্ক? পানির সম্পর্ক তো পূর্বের আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে পানি গাছপালা বৃক্ষরাজি জীবনের জন্য পানি। এখানে সোনার সাথে পানির যে সম্পর্ক আল্লাহ তাআলা দেখিয়েছেন এর অন্য কোন অর্থ আছে, অন্য কোন উদ্দেশ্য আছে, এই এটি বোঝার জন্য আমাদেরকে পূর্ববর্তী আয়াতটি দেখতে হবে অর্থাৎ ৬৫ নম্বর আয়াত। ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমরা তোমার উপর এই কিতাব এই জন্য নাজিল করেছি যেন তুমি পূর্ববর্তী উম্মত যে সমস্ত বিষয়ে মতভেদে লিপ্ত সকল উম্মত যারা নিজেদেরকে সঠিক পথে মনে করে এই মতভেদকে স্পষ্টভাবে বর্ণনা করা হলো উদ্দেশ্য, যেন সঠিক শিক্ষা এবং সঠিক শিক্ষার স্বরূপ তাদের সামনে স্পষ্ট হয়ে যায়, আর যারা যেন যারা ইমান আনে তারা এই কিতাবের মাধ্যমে হেদায়েত পায়, সঠিক পথ পেতে পারে। আর মোমেনের এমন জামাত গঠন করা হলো উদ্দেশ্য যাদের উপর রহমত নাযিল হতে পারে। তারপর ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মৃত জমিকে অর্থাৎ বিরান ভূমিকে জীবিত করার ভিতর যে জাতি শুনে মনোযোগ দিয়ে তাদের জন্য নিদর্শন রয়েছে। সুতরাং এখানে পানি বলতে আধ্যাত্মিক পানিকে বোঝানো হয়েছে যা নবীদের মাধ্যমে আকাশ থেকে নাযিল হয়, সবচেয়ে মহান এবং স্বচ্ছ অবস্থায় সেই পানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, যে পানি অগণিত মৃতদেরকে জীবিত করেছে। পুরনো বিভিন্ন জাতির ভিতর যে মতভেদ ছিল, যে ঝগড়া বিবাদ ছিল, তার নিষ্পত্তি হয়েছে, মতভেদ দূর হয়েছে। এটি কোরআনে কারীমের শিক্ষাই ছিল যা শ্রোতাদের জন্য প্রাণ সঞ্জীবনী কথা। এখানে শোনা বলতে শুধু শোনা বোঝায় না, বরং এদিকে গ্রহণ করে তার উপর আমল করাও শোনার অর্থ। সুতরাং এই আধ্যাত্মিক পানি থেকে কল্যাণ মণ্ডিত হওয়া, এই রূপক পানি থেকে কল্যাণ মণ্ডিত শুধু তারাই হয় যারা এই শিক্ষার উপর আমল করে, তাদের জন্য নয় যারা ফিরকাবাজি দলাদলি ভেদাভেদে লিপ্ত। আর ফিরকাবাজির কারণে এই সুমহান কিতাব বর্তমানে তারা এটি থেকে লাভবান হতে পারে না। অদ্ভুত অদ্ভুত তাফসীর এবং ব্যাখ্যা করা হয় এই কিতাবের, এই প্রাণ সঞ্জীবনী শিক্ষাকে মুসলমানরা এই শিক্ষা থেকে উপকৃত হতে পারেনি, লাভবান হয়নি, অর্থহীন করে তুলেছে। এই যুগে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের প্রেমিকের আসার কথা ছিল, এই যুগে শুধু তারাই লাভবান হওয়া সম্ভব ছিল শিক্ষা দ্বারা যারা তার নিষ্ঠাবান প্রেমিকের উপর ইমান আনার ছিল। আর সে তাকে আল্লাহ তাআলা নিজেই পথ প্রদর্শন করেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে পৃথিবীকে জানিয়েছেন যে আমি সেই পানি যা যথাযথ সময় আকাশ থেকে বর্ষিত হয়েছে। সুতরাং এখন কোরআনী কল্যাণ রাজির যে প্রশ্রবণ বা ঝর্ণা তাও এই সত্যিকারের প্রেমিকের সাহচর্যই লাভ হবে। সুতরাং বুদ্ধিমান জাতির জন্য এতে চিন্তার খোরাক আছে, যাদের কান আছে তাদের জন্য শোনার নির্দেশ রয়েছে। সুতরাং শুনুন, মনোযোগ দেন আর শুনুন, তাহলে আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরা যালিকা ইয়াউমুন মাজমুউউন লাহুম যালিকা ইয়াউমুন মাজমুউউন লাহুমুন নাসু ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ। নিশ্চয় কথার ভিতর অসাধারণ নিদর্শন রয়েছে তার জন্য যে পরকালের শাস্তিকে ভয় করে, এটি সেদিন যে দিবসের জন্য মানুষকে একত্রিত করা হবে। আর এটি সেই দিন যার সাক্ষ্য দেওয়া হয়েছে। সুতরাং এক মোমেনের ঘটনাগুলি যখন পরে যা পূর্ববর্তী জাতির ক্ষেত্রে ঘটেছে অর্থাৎ তাদের জুলম অত্যাচার সীমা লঙ্ঘনের কারণে তাদের উপর শাস্তি নাযিল হয়েছে, বা সে সমস্ত আয়াতগুলোকে সে পরে যাতে আলাদা আলাদা বলেন যে আমি অত্যাচারী এবং সীমা লঙ্ঘনকারী জাতিকে পকড়াও করব, আর পরকালের আযাব বড় কঠোর। এক মোমেন এগুলো পরে তার হৃদয়ে গভীর ভাবে প্রকম্পিত হয় এবং সে সংশোধনের চেষ্টাকে আরো জোরদার করে, সকল প্রকারের জুলম এবং অত্যাচার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে। বরং এক মোমেনের শান এবং মহিমা, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথাই শিখিয়েছেন, এই আদর্শই আমাদের সামনে পেশ করেছেন যে মেঘমালা বা ধুলাঝড় বা তুফান যখন আসতো বা তিনি দেখতেন, তখন আল্লাহ তাআলার কাছে তার ক্ষতি এবং অনিষ্টকর দিক থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহর আশ্রয়ে আল্লাহ নিরাপত্তায় আসার দোয়া করতেন। সুতরাং মোমেন এইসব কথাকে দেখে আত্মজিজ্ঞাসা এবং আত্ম বিশ্লেষণের প্রেরণায় সমৃদ্ধ হয় এবং তাদের ভিতর ভয় ও ভীতি সঞ্চার হয়। এই আজাব বা এই কথা পূর্ববর্তী জাতির উপর যে আজাব নাযিল হয়েছে তা মোমেনকে আত্মসংশোধনের ব্যাপারে সচেতন করে। আল্লাহ তাআলা করুন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতিটি সদস্য, তার সাথে সম্পর্কে দাবিকারক, প্রত্যেক দাবিকারী বা দাবিকারক যেন এই বাস্তব সত্যকে গভীরভাবে অনুধাবন করে। জুলম অত্যাচার এবং সীমা লঙ্ঘন সীমাতিরিক্ত বিদ্রোহ এবং অবাধ্যতা আল্লাহ তাআলার নির্দেশাবলীকে বিকৃত করে নিজের নিছক স্বার্থে ব্যবহার করা আল্লাহর দৃষ্টিতে শাস্তিযোগ্য। আল্লাহ তাআলা আমরা আহমদীদেরকে এই কথাগুলো সবচেয়ে বেশি বোঝার তৌফিক দান করুন। একটি দোয়ার দিকেও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা সবাই জানেন পাকিস্তানের অবস্থা অবর্ণনীয়, সরকার বাধ্যত কোণঠাসা হয়ে গেছে, যেন কোন দেশে কোন সরকারই নেই, সবকিছু সন্ত্রাসীদের হাতে। ইসলামের নাম নিয়ে, ইসলামের নামে, ইসলামের বিভিন্ন নির্দেশাবলীর নামে বিভিন্ন অপকর্ম হচ্ছে সেখানে। আল্লাহ রাসূল তো বলেন যে সেই মুসলমানই নয় যে অন্য মুসলমানকে হত্যা করে। আর এখানে প্রত্যেক ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে মারার জন্য প্রস্তুত। প্রত্যেক দিন কয়েক ডজন প্রাণ নষ্ট হচ্ছে এবং সন্ত্রাস সীমা ছাড়িয়ে গেছে, সহিংসতা সীমা ছাড়িয়ে গেছে, অনেক বাচ্চা এতিম হচ্ছে, অনেক মহিলা বিধবা হচ্ছেন, অনেকের এরা বুঝতে পারছে না যারা কোন দিকে অগ্রসর হচ্ছে কোন দিকে যাচ্ছে। দোয়া করুন আল্লাহ এদেরকে বিবেক দিন, বুদ্ধি দিন। আহমদেরা তো এই দেশ প্রতিষ্ঠার ক্ষেত্র ভূমিকা রেখেছে, আহমদেদের রক্ত এই দেশে যখন জন্ম নিয়েছে তখনও প্রবাহিত হয়েছে, আহমদীদের রক্ত এই দেশের নির্মাণ এবং ভিত্তিতেও কাজ করেছে, এই দেশের হেফাজতের জন্য আহমদীদের রক্ত ঝরেছে। স্বদেশের প্রতি ভালোবাসার দাবিও এটি যে আমরা আজও আল্লাহ তাআলার জন্য খোদার দরবারে ঝুঁকি, যেন এখন অবস্থা শোচনীয়। এমনিতে আমাদের হাতে তো কোনো শক্তি নেই এছাড়া অন্যায় থেকে মানুষকে বিরত রাখার, জুলম এবং অন্যায় থেকে মানুষকে বিরত রাখার একটি অস্ত্র আছে, তা হলো দোয়া। দোয়ার দিকে অনেক বেশি মনোযোগ দিন। পাকিস্তানে বসবাসকারী আহমদের অনেক বেশি দোয়া করুন। পৃথিবীর অন্যান্য দেশে বসবাসকারী পাকিস্তানি আহমদি যারা আছেন আপনারা ও দোয়া করুন এই দেশের জন্য, বরং পৃথিবীতে বসবাসকারী অপাকিস্তানি আহমদেরও দোয়া করুন। এটি পাকিস্তানি আহমদেদেরই এহসান এবং অনুগ্রহ সেই সমস্ত দেশের উপর যে তারা সেখানে গিয়ে এই যুগের ইমামের পয়গাম পৌঁছিয়েছেন। এবং তাদেরকে সেই রাস্তা দেখিয়েছেন, সেই শিক্ষা দিয়েছেন এবং সেই স্বর্গীয় বাণী সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন, যারা ইমামের মাধ্যমে যা নাযিল হয়েছে। তো কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ পাকিস্তানি আহমদীদের জন্য প্রত্যেক অপাকিস্তানি আহমদের দোয়া করা উচিত। পাকিস্তানি আহমদে যারা যে সমস্ত আহমদে পাকিস্তানে আছেন, তারা নিজ পরিবেশে এই কথাগুলোর দিকে দৃষ্টি দেন, অন্যদের উপর তো প্রভাব কিছু না কিছু থাকেই, তাদের দৃষ্টি আকর্ষণ করুন যে তোমরা কোন পথে অগ্রসর হচ্ছ। আল্লাহ তাআলা তোমাদের উপর যে নেয়ামত নাজিল করেছেন, এহসান করেছেন, একটা দেশ তোমাদেরকে দিয়েছেন, যে দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারো, তোমরা সেই দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছো। যে জাতি আল্লাহর নেয়ামতের মূল্যায়ন করে না, তাদেরকে সেই নেয়ামত থেকে বঞ্চিত করা নেয়ামত ছিনে নেওয়া হয়। তো পাকিস্তানে বসবাসকারী প্রত্যেক আহমদের ফরজ, আবশ্যক তাদের জন্য নিজ পরিবেশে এদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করুন যতটা সম্ভব। অনেক দোয়া করুন, বরং পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক আহমদের জন্য আবশ্যক দোয়া করা। অনেক অবস্থা একান্ত ভয়াবহ রূপ নিচ্ছে, সীমা ছাড়িয়ে যাচ্ছে, যে বোমা বিস্ফোরণ হয়, যারা যে গুলি চালানো হয় বা যে মানুষ নিহত হয় তার প্রতিক্রিয়া স্বরূপ চিন্তা ভাবনা করবে, সমাধানের চিন্তা করবে বা পরিকল্পনা করবে, এটি না করে মারামারি কাটাকাটি আরম্ভ হয় এবং অধিক ধ্বংসযজ্ঞের বিস্তার সেখানে ঘটে। প্রত্যেক দিন কয়েক ডজন মানুষ মারা যাচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দেন, বুদ্ধি দেন। সাধারণ মানুষ তো ভদ্র, তারা অপকর্মে জড়ান না, কিন্তু যারা দুষ্কৃতি পরায়ণ, যারা দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে, লেগে গেছে, যদি বিবেক বুদ্ধি তাদের নাই বা কাজ করার থাকে, আল্লাহ তাদের যদি এটি হয়, তাহলে খোদার শাস্তি দ্রুত নাজিল হোক, যেন সাধারণ মানুষ নিরাপদ থাকে, বাচ্চা এবং অন্যরা যেন নিরাপদ থাকে, নিরীহ মানুষ যেন নিরাপদ থাকে। আল্লাহ তাআলা করুন এই দেশে সত্তর শান্তি প্রতিষ্ঠিত হোক, নিরাপত্তা ফিরে আসুক।
ولذكر الله أكبر.